ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন শুক্রবার দুপুর, বাংলাদেশে ভারতে শুক্রবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ফের আইএসের কর্তৃত্ব নাকচ করে দিয়েছেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে জঙ্গি দমন অভিযানে গিয়ে মৃত্যু হল ভারতীয় সেনাবাহিনীর এক মেজরের।
তাছাড়াও থাকছে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রার্থীদের মধ্যে গতকালের বিতর্ক অনুষ্ঠান বিষয়ে অধ্যাপক শফিউর রহমানের বক্তব্য।
ডেমোক্রেটিক পার্টির ভেতরে দুজন ক্যান্ডিডেট নিয়ে যে এত তীব্র আক্রমণ হতে পারে, এটা আমরা অনেকেই চিন্তা করছিলাম না।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রার্থী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন গত রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন। প্রাইমারি ভোটের আগেই এই বিতর্কে দুজনই জোরালো বক্তব্য রাখেন। আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন পর্বের গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচন। সাম্প্রতিক সপ্তাহে স্যান্ডার্স বলেছেন প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিন্টন যে যোগ্য তা তিনি বিশ্বাস করেন না। তিনি বললেন,
I am going to release all of the transcripts of the speeches that I gave on Wall Street behind closed doors.
বৃহস্পতিবার তিনি বলেন হিলারি ক্লিন্টনের শিক্ষাগত যোগ্যতা তিনি মেনে নিচ্ছেন, কিন্তু তার সিদ্ধান্ত বা বিচার বিবেচনার বিষয়টি প্রশ্নবিদ্ধ। ইরাক যুদ্ধ এবং ব্যাংক ও ওয়াল স্ট্রিট থেকে নির্বাচনী প্রচার তহবিল সংগ্রহ করার বিষয়টিও স্যান্ডার্স উল্লেখ করেছেন। ওদিকে হিলারি ক্লিন্টন স্যান্ডার্সের প্রচার অভিযানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। হিলারি বললেন,
Well, you can tell, Dana, he cannot come up with any example because there is no example.
তিনি বললেন তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে, তবে স্যান্ডার্স পররাষ্ট্রনীতিতে অত্যন্ত দুর্বল বলে তিনি উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াল স্ট্রিট থেকে বড় অঙ্কের অর্থ গ্রহণ সম্পর্কে স্যান্ডার্স যে অভিযোগ করেছে তা নিতান্তই ভুয়া আক্রমণ। বিশ্ব সংবাদের পর এ বিষয়ে একটি সাক্ষাৎকার শুনবেন। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমোমোটো শহরে বৃহস্পতিবার 6.2 মাত্রার শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। শত শত উদ্ধারকর্মী শহরের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় 1600 সেনা, 2000 পুলিশ এবং 1300 অগ্নি নির্বাপক কর্মী ওই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। সরকারি মুখপাত্র জানিয়েছে ভূমিকম্পে দালান ধসে পড়ে অন্তত 9 জন নিহত এবং 800 মানুষ আহত এবং আরও অনেকে বাস্তুচ্যুত হয়েছে। ধসে পড়া বাড়িঘরের নিচে আরও লোকজন আটকা পড়ে থাকতে পারে বলে কর্তৃপক্ষ আশঙ্কা প্রকাশ করেছেন। ভূমিকম্পের পর অন্তত 100টি ভূকম্পন অনুভূত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী আবে সানজো বলেন, তিনি বললেন, এই ভূকম্পে যারা প্রাণ হারিয়েছেন, যারা এই দুর্যোগের শিকার হয়েছেন, তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। স্থানীয় জনগণের নিরাপত্তা আমাদের প্রধান দায়িত্ব। আমরা উদ্ধার কাজে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা প্রয়োগ করব এবং প্রয়োজন মতো সবার নিরাপত্তা নিশ্চিত করব। ভূকম্পনের কেন্দ্রবিন্দু ছিল জাপানের একমাত্র সচল থাকা পারমাণবিক স্থাপনার 120 কিলোমিটার দূরে। এক কর্মকর্তা জানিয়েছেন, পারমাণবিক স্থাপনার কাজ স্বাভাবিকভাবে চলছে, তবে কিছু সময়ের জন্য দ্রুতগতিসম্পন্ন ট্রেনের যোগাযোগ স্থগিত করা হয়। বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। 2013 সালে যেখানে 400টি বাঘ ছিল, এখন সেখানে কমে দাঁড়িয়েছে 106টিতে। এ সম্পর্কে আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের বিস্তারিত রিপোর্ট।
2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত বাংলাদেশ বন্যপ্রাণী ও প্রকৃতিরক্ষণ বিভাগ এবং ভারতের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট সুন্দরবনের বাংলাদেশ ও ভারতের অংশের জরিপ কাজ পরিচালনা করে। জরিপ প্রতিবেদনের হয়। সুন্দরবনে বাঘের ঝুঁকি বাড়ছে এবং বনের বাংলাদেশের অংশের খুলনা হচ্ছে বাঘের জন্য অনিরাপদ স্থান। এছাড়া সুন্দরবনের মধ্য দিয়ে জাহাজ চলাচল, পণ্য পরিবহন, বন উজাড়, চোরাকারবারীদের বাঘত্ব সহ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পদক্ষেপকে বাঘের আবাসস্থল নষ্টের অন্যতম কারণ হিসাবে জরিপে উল্লেখ করা হয়। এদিকে বাংলাদেশে বাঘের সংখ্যা কমলেও বিশ্বব্যাপী বাঘের সংখ্যা যেখানে 2010 সালে ছিল 3,200টি, দেখা গেছে 3,890টিতে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বিশ্ব সংবাদের পরপর বাঘ সংরক্ষণের ওপরে একটি প্রতিবেদন রয়েছে। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে যে নিরাপত্তা বাহিনী শুক্রবার উত্তরাঞ্চলের শহর কুন্দুজে তালিবানদের শক্তিশালী এক আক্রমণ প্রতিহত করেছে। ওই লড়াইয়ে কয়েক ডজন বিদ্রোহী নিহত হয়েছে। স্থানীয় এক পুলিশ কমান্ডার জেনারেল শের আজিজ কমওয়াল ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে তালিবান ভোরের দিকে শহরের চারিদিকে অবস্থিত নিরাপত্তা ঘাঁটিগুলোতে আক্রমণ চালায়। কৌশলগত দিক থেকে শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আফগান বাহিনী অন্তত 40 জন বিদ্রোহীকে হত্যা করেছে এবং নিহত হয়েছে আরও অনেকে। জেনারেল আরও বলেন, ওই হামলায় নিরাপত্তা বাহিনীর 2 কর্মী প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছে আরও 9 জন। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে ভারতীয় সেনাবাহিনীর এক মেজর। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
তামেংলং জেলার একটি গভীর জঙ্গলে জাপ জঙ্গিদের বিরুদ্ধে অভিযানে গিয়েছিলেন অমিত দেশওয়াল নামে ওই মেজর। জঙ্গিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, ঘটনাস্থলে তিনি মারা যান। অমিত দেশওয়ালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে সেনাবাহিনী সূত্রে জানা গেছে এবং ভারতীয় সেনাবাহিনী সূত্রেই সংবাদ সংস্থা পিটিআই কে এখবর দেওয়া হয়েছে। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতা থেকেই পরমাশিস ঘোষ রায় সংবাদ সংস্থা পিটিআই কে উদ্ধৃতি করে জানিয়েছেন, মাওবাদীদের ফেলে রাখা প্রেসার বোমা বিস্ফোরণে একজন পুলিশ কনস্টেবল প্রাণ হারিয়েছেন। বিস্তারিত রিপোর্টটি।
ছত্তিশগড়ের বিজাপুর জেলার মাটওয়ারা এবং জাংলা গ্রামের মধ্যবর্তী জঙ্গলে ঘটনাটি ঘটেছে। অন্যদিকে মাওবাদীদের সঙ্গে জওয়ানদের গুলিযুদ্ধে শক্ত হয়ে ওঠে নারায়ণপুর জেলার পোর্চে থানার ইডোয়া গ্রামের গভীর জঙ্গল। এই সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন স্পেশাল টাস্ক ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল গজেন্দ্র সিং ধ্রুব। ছত্তিশগড় পুলিশ জানিয়েছে, দুটি জায়গাতেই মাওবাদীদের খোঁজে জোর তল্লাশিও শুরু হয়েছে। বিজাপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দিরা কল্যাণ এল সেলা জানিয়েছে, মাটওয়ারা ও জংলা গ্রামের মধ্যবর্তী জঙ্গলটি মাওবাদীদের উপদ্রুত। সিআরপিএফ এবং জেলা পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছিল। ওই সময় আয়াতুল একম নামে এক অ্যাসিস্ট্যান্ট কনস্টেবল আচমকা মাওবাদীদের ফেলে রাখা প্রেশার বোমার সংস্পর্শে চলে আসেন, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম হন লেকম। জঙ্গল থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। জঙ্গলে জোর তল্লাশি শুরু করেছে যৌথ বাহিনী। পরবাসীর ঘোষায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে বামপন্থী আর কংগ্রেসের মধ্যে কেন জোট হল সে বিষয়টি নিয়েই আমাদের কলকাতা সংবাদদাতা গৌতম গুপ্ত বিস্তারিত জানাচ্ছেন তার এই রিপোর্টে।
সিপিএম এর সঙ্গে কংগ্রেস দলের মুখ দেখা দেখি একরকম বন্ধ ছিল কেন্দ্রের মনমোহন সিং সরকারের ওপর থেকে বামপন্থীদের সমর্থন প্রত্যাহারের পর। কিন্তু মনমোহনের সরকার সে যাত্রা টিকে তো গেলই, উপরন্তু আরো একবার ক্ষমতায় এলো। বামেরা জাতীয় আর পশ্চিমবঙ্গের রাজনীতিতে পিছিয়ে পড়ে এখন একরকম অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। এদিকে দিল্লিতে বিজেপির সরকার, রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার, এই দুই শক্তিকে হারাতে হলে ভোট ভাগাভাগি করে যে নিজেদেরই ক্ষমতা ক্ষয় হচ্ছে, এই সার কথাটা বুঝে পশ্চিমবঙ্গে নির্বাচনী জোট গড়ে 2016 ভোট যুদ্ধে লড়াই করছে কংগ্রেস আর বামপন্থীরা। এই জোট তৃণমূলকে ক্ষমতাচ্যুত করতে পারবে কিনা তার জবাব মিলবে 19 মে ফলাফল বেরোলে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
উত্তর কোরিয়া শুক্রবার মাঝারি পাল্লার যে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তা ব্যর্থ হলেও বিশ্লেষকেরা মনে করছেন একে সামরিক বাহিনীর ব্যর্থতা ভাববার অবকাশ নেই, কারণ এর পরিবর্তে তারা যে সর্বাধুনিক পারমাণবিক অস্ত্র কর্মসূচির দিকে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে এটা তারই অংশবিশেষ। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত মিডল ব্যুরো ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের এশিয়ার পূর্বাঞ্চলীয় পারমাণবিক সম্প্রসারণ রোধ কার্যক্রমের পরিচালক জেফ্রি লুইস বলেন, তার ভাষায়, আমরা মনে করি যে মানুষ ভাবছে ক্ষেপণাস্ত্র ব্যর্থ হয়েছে এবং এ থেকে একটা ধারণা হতে পারে যে উত্তর কোরিয়া সম্পর্কে উদ্বেগের কোনো কারণ নেই। তবে এই ব্যর্থ উৎক্ষেপণ থেকে দেশটির ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা আরও অনেক কিছুই শিখছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও আইএসের অস্তিত্ব নাকচ করে দিয়েছেন, বলেছেন এটি একটি দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। এ বিষয়ে শুনুন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর পাঠানো রিপোর্ট।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন বাংলাদেশে আইএস নেই, ঘাঁটি থাকার কোন সুযোগ নেই। মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী আইএস এর নিজস্ব ম্যাগাজিন দাবিকে আইএস এর বাংলাদেশ প্রধান শেখ আবু ইব্রাহিম আল হানিফের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। এই প্রথমবারের মতো আইএস এর তার বাংলার যোদ্ধা দলের প্রধানের পরিচয় প্রকাশ করলো। সাক্ষাৎকারে আবু হানিফ জানিয়েছেন বাংলাদেশের মধ্যে শক্ত ঘাঁটি তৈরি করে এখন থেকে তারা ভারত ও মিয়ানমারে বড় ধরনের হামলা পরিচালনা করতে চায়। সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন আইএস এর অনুসারীরা ধর্ম নিরপেক্ষ লেখক এবং সংখ্যালঘু সম্প্রদায়কে লক্ষ্য করে হত্যাকাণ্ড চালিয়েছে। নাস্তিক এবং নবীকে নিয়ে উপহাসকারী এবং মুরতাদদের গলা কাটার জন্য তাদের যোদ্ধারা চাকু ধার দিচ্ছে বলে এই সাক্ষাৎকারে আবু হানিফ উল্লেখ করেছেন। দীর্ঘ এই সাক্ষাৎকারে বাংলাদেশের কৌশলগত অবস্থানের ব্যাখ্যা করেছেন, বলেছেন ভবিষ্যতে হিন্দু ভারত এবং বৌদ্ধ বার্মার বিরুদ্ধে জিহাদ পরিচালনা করা হবে। মুসলিম হত্যার প্রতিশোধ এবং এই অঞ্চলের আইএস এর খেলাফত প্রতিষ্ঠাই এই জিহাদের অন্যতম উদ্দেশ্য। আইএস এর আঞ্চলিক প্রধান বলেন, বাংলাকে শক্ত ঘাঁটি হিসেবে ব্যবহার করে সেখান থেকে এবং পাকিস্তান থেকে একই সঙ্গে ভারতের মধ্যে গেরিলা যুদ্ধ চালানো সম্ভব হবে। ভারত ও মিয়ানমারে জিহাদ শুরু করতে কেন বিলম্ব হচ্ছে এর একটি ব্যাখ্যাও দিয়েছেন শেখ আবু ইব্রাহিম আল হানিফ। তার ভাষায়, কাছের শত্রু বাংলাদেশ সরকার এবং ভুয়া মুসলমানদের বিরুদ্ধে লড়াইয়ের কারণেই দূরের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করা যাচ্ছে না। বাংলাদেশের জামাত ইসলামী প্রসঙ্গে আবু হানিফ বলেন, দলটির নেতারা শুধু মিষ্টি কথা বলে তাদের নিরীহ অনুসারীদের ধোকা দিচ্ছে। ওদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন বাংলাদেশে ঘাঁটি বানিয়ে অন্য কোনো দেশে আক্রমণের সুযোগ কাউকে দেয়া হবে না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা বিশ্ব সংবাদে শুনেছেন যে গতরাতে ডেমোক্র্যাটিক দল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুক দুজন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ভারমন্ট অঙ্গরাজ্যের সেনেটর বার্নি স্যান্ডার্স, নিউ ইয়র্ক ব্রুকলিনে এক টেলিভিশন বিতর্কে অংশ নেন। এই বিতর্কের আলোকে এখন সাউথ ক্যারোলাইনা ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্টের অধ্যাপক শফিকুর রহমানের সঙ্গে সরাসরি টেলিফোনে কথা বলেছেন আনিস আহমেদ।
অধ্যাপক শফিকুর রহমান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজ নিজ দল থেকে প্রার্থী নির্বাচনের লড়াই ক্রমশই তীব্র হচ্ছে। ডেমোক্রেটিক পার্টি থেকে মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্সের বিতর্ক সম্পর্কে অনেক ভাষ্যকারী বলছেন যে অন্যান্য সময়ের চাইতে গতরাতে ব্রুকলিন বিতর্কে ছিল পরস্পরের প্রতি বেশ তীব্র আক্রমণ। আপনার কি মনে হয়েছে?
এটা সত্যি কথা, এবং এই ধরনের যে ডেমোক্রেটিক পার্টির ভেতরে দুজন ক্যান্ডিডেট নিয়ে যে এত তীব্র আক্রমণ হতে পারে এটা আমরা অনেকেই চিন্তা করছিলাম না। কিন্তু বার্নি স্যান্ডার্স, সেনেটর স্যান্ডার্স যেভাবে আস্তে আস্তে গত দু সপ্তাহে, তিন সপ্তাহে প্রায় নটা স্টেটের ভেতরে, অঙ্গরাষ্ট্রের ভেতরে আটটা অঙ্গরাষ্ট্র জিতে যাওয়ায় এবং তার বেশ একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, যদি উনি নিউ ইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া এবং বড় বড় পেনসিলভেনিয়া স্টেটের মতন স্টেটগুলো জিততে পারেন তাহলে তার সম্ভাবনা অনেকটা ভালো হয়ে যাবে বলা যায়। সেই জন্যই সেনেটর স্যান্ডার্স তার আক্রমণ অনেক বাড়িয়ে দিয়েছেন, এবং সেই আক্রমণগুলো বিশেষ করে ওয়াল স্ট্রিটের যে ব্যাংকগুলো এবং ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে হিলারি ক্লিনটন যেভাবে টাকা নিচ্ছেন এবং তাদেরকে সাপোর্ট করছেন, যেটা আমেরিকান সিচুয়েশনে একটু ডেমোক্রেটিক পার্টির ভেতরে একটু ভিন্ন ধরনের দেখা যায়।
আক্রমণ এবং পাল্টা আক্রমণের অনেকখানি তীব্রতা আমরা লক্ষ্য করেছি এর আগে রিপাবলিকান দলের বিতর্কেও, এবং এখনও সেরকম চলছে। ডোনাল্ড ট্রাম্প, টেড ক্রুজ এবং জন কেসিখের মধ্যে কটুবাক্য আদান প্রদান আমরা লক্ষ্য করেছি। পাচ্ছি। আপনি এই দুই দলের বিতর্কের মধ্যে কি ধরনের গুণগত মিল বা অমিল লক্ষ্য করেন?
আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন যে রিপাবলিকানদের ভেতরে তাদের যে তীব্রতা, ওটা অনেকটা পার্সোনাল লেভেলে চলে গেছে, ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে, এবং কার স্ত্রী কি করেছে, কে ব্যক্তিগত কোথায় কি করেছে, এই ধরনের কন্টেন্ট গুলো, এই ধরনের আলোচনা গুলো আমরা বিতর্কে দেখতে পাচ্ছি। বিশেষ করে নিউ ইয়র্কের এই নির্বাচন নিয়ে, প্রাইমারি এবং এ নিয়ে আমরা রিপাবলিকান পার্টির ভেতরে, ডেমোক্রেটিক পার্টির ভেতরে যে পার্থক্যটা দেখতে পাচ্ছি, যে একটা পার্সোনাল, একটা হলো ইস্যু বেস, যে বিভিন্ন রকম ভাবে ডেমোক্র্যাটরা ভবিষ্যতে ফরেন পলিসি কি হবে, তাদের অর্থনৈতিক পলিসি কি হবে, তারপরে ইয়াংদের ভবিষ্যৎ কি হবে। কারণ এখন যে অর্থনৈতিক সিচুয়েশন চলছে, এতে ইয়াংরা এবং এর ভবিষ্যতে আমেরিকা কোন দিকে যাবে, চায়নার স্থাপন এবং অন্যান্য ব্রাজিল এবং ভারত এবং অন্যান্য দেশের যে ইউরোপের যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, সেই পর্যায়ে চিন্তা করে ডেমোক্রেটিক পার্টির ইয়াংদের ভোটারে নিয়ে আসার যে সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটা রিপাবলিকানদের ভেতরে আমরা সেইভাবে দেখতে পাচ্ছি।
ডেমোক্রেটিক দলের দলীয় দৃষ্টিকোণ থেকে যদি দেখা যায়, দুজন প্রার্থী হিলারি ক্লিনটন এবং বার্নি স্যান্ডার্স এর মধ্যে মোটা দাগের মিল রয়েছে। গত রাতের বিতর্কে যেন তাদের মত পার্থক্যটাই প্রধান হয়ে দাঁড়িয়েছিল, যেটা আপনি একটু আগেও বলছিলেন। তো আপনার কি মনে হচ্ছে এই দুই প্রার্থীর মত পার্থক্যের প্রধান দিকগুলো কি?
মত পার্থক্যের প্রধান দিক হচ্ছে যেটা গতকালকে স্যান্ডার্স দুটো তিনটে বিশেষ করে বিষয় নিয়ে, একটা হচ্ছে যে ওয়াল স্ট্রিট অর্থাৎ আমেরিকান ব্যাংক এবং ইন্স্যুরেন্স গুলোর কাছ থেকে হিলারি ক্লিনটন যে টাকা পয়সা গুলো নিয়ে, সাপোর্ট নিয়ে তার ইলেকশন প্রচারণা চালাচ্ছেন, সেটা যৌক্তিক কিনা, এবং যে প্রোগ্রামের কথাগুলো তিনি বলছেন যে দেশের উন্নতি করা, ভালো করে পরিবর্তন আনা এবং ভবিষ্যতের দিকে অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তনের দিকে এগিয়ে যাওয়া, এগুলো বড় বড় ব্যাংক থেকে টাকা পয়সা নিয়ে সাধারণ লোকের উপকারের জন্য এটা সম্ভব কিনা, এই ধরনের একটা ফান্ডামেন্টাল প্রশ্ন সেনেটর স্যান্ডার্স হিলারি ক্লিনটনকে করেছেন, এবং সেখানে বেশ সাপোর্টও পেয়েছেন আমাকে বলতে হবে, আমি যেটা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস যেটা হচ্ছে, সেটা হলো ইসরায়েল নিয়ে, প্যালেস্টাইন এবং ইসরায়েল নিয়ে যেটা সারা পৃথিবীতেই আলোচিত হচ্ছে, যে প্যালেস্টাইনদের আর ওইভাবে রিকগনাইজ করা হচ্ছে না, বা আমেরিকান প্রেসিডেন্ট ওবামাও ওই ধরনের কোনো সাহায্য করার জন্য বা এই সমস্যাটাকে সমাধান করার জন্য যে এগিয়ে যাওয়া, সেই ধরনের কোনো প্ল্যানই, পরিকল্পনা এদের নেই। সেই ইস্যুতে আমরা এখনো দেখতে পাচ্ছি যে হিলারি ক্লিনটন ওবামার অনেকগুলো পলিসি ফলো করবে, যেটা আমরা সেনেটর স্যান্ডার্স এর কাছে পাচ্ছি না, এবং সেনেটর স্যান্ডার্স নতুন নতুন আইডিয়া নিয়ে নতুন ইয়াং ভোটারদের ডেমোক্রেটিক পার্টিতে নিয়ে আসার জন্য যে চেষ্টা করছে, সেটা ইম্পর্টেন্ট ইস্যু হিসেবে ডেমোক্রেটিক পার্টিতে দেখা যাচ্ছে।
নিউ ইয়র্কের ভোটদাতাদের উপর দুই প্রার্থী জোর দাবি করছেন। স্যান্ডার্স হচ্ছেন জন্মসূত্রে নিউ ইয়র্কার, আর হিলারি ক্লিনটন নিউ ইয়র্কের সেনেটর ছিলেন দুবার। এই বিষয়গুলো নিউ ইয়র্কের ভোটদাতাদের কতখানি প্রভাবিত করতে পারে?
নিউ ইয়র্কের যদি আমরা ডেমোগ্রাফিক পপুলেশন এবং এদের জনসংখ্যার ধরনটা দেখি, এখানে অনেক ইমিগ্রান্টস রয়েছে, অনেক কালো মাইনরিটি এবং রয়েছে, এবং হিসপ্যানিক রয়েছে, এবং মুসলিম কমিউনিটিও নিউ ইয়র্কে অনেক রয়েছে। তো এই যে একটা মাইনরিটি ক্যারেক্টার বা গ্রুপ যেটা আছে, এটা সম্পূর্ণভাবে হিলারি ক্লিনটনের পক্ষে যাবে, এবং তার ফলেই আমরা দেখতে পেয়েছি যে গত দু টার্মে হিলারি ক্লিনটন ওখানে সেনেটর ইলেক্টেড হয়েছেন। আর জন্মসূত্রে সেনেটর স্যান্ডার্স ওখানে জন্ম হলেও এরপরে উনি মুভ করে চলে গেছেন ভারমন্টে, এবং ভারমন্ট থেকে তিনি গত 30 বছর যাবত কংগ্রেসম্যান এন্ড সেনেটর ছিলেন। এখন প্রোগ্রেসিভ নিউ ইয়র্কের যে ক্যারেক্টার এবং যে নিউ ইয়র্কের যে মূল্যবোধ, সেগুলোর সাথে অনেকটা মিল থাকবে, কাছাকাছি থাকবে হিলারি ক্লিনটন এবং বিল ক্লিনটনের রাজনীতির গতিবিধি এবং রাজনীতির উদ্দেশ্য এবং রাজনীতির ইচ্ছা এবং ধরন, প্যাটার্নটার ভেতরে আমরা তাদের সাথে অনেকটা মিল দেখতে পাই। সেই জন্যই ইনফ্যাক্ট হিলারি ক্লিনটন কিছুটা এগিয়ে আছেন সেনেটর স্যান্ডারসের।
অধ্যাপক শফিকুর রহমান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
সম্প্রতি ভারতের নতুন দিল্লিতে হয়ে গেল বাঘ সংরক্ষণ বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। আলোচনায় দেখা যায় যে 2010 সাল থেকে এ পর্যন্ত কয়েকটি দেশে বাঘের সংখ্যা কিছুটা বাড়লেও বাংলাদেশে তা কমে যাচ্ছে। এ সম্পর্কে রোকেয়া হায়দার কথা বলেছেন ঢাকায় পরিবেশবিদ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ডক্টর আইনুল নিশাদের সঙ্গে। আসুন শোনা যাক।
সম্প্রতি ভারতে হয়ে গেল বাঘ সংরক্ষণ সম্মেলন, যেটা গ্লোবাল টাইগার ফোরামের কর্মসূচির অন্তর্ভুক্ত, এবং দেখা যায় যে 13টি দেশে 6 বছরে বাঘের সংখ্যা বেড়েছে 6%। ওই দেশগুলো 2010 সালে বাঘের সংখ্যা 2022 সালের মধ্যেই দ্বিগুণ করার যে একটা উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল তা পূরণে এখন কাজ করে চলেছে। ভারতে এই সম্মেলন হলো এবং ভারতে 10 দশকের বেশি সময় ধরে বাঘ সংরক্ষণ প্রচেষ্টার যে মূল প্রচেষ্টা নিচ্ছে সেই সংস্থা গ্লোবাল টাইগার ফোরামের মহাসচিব রাজেশ গোপাল আমাদের বলেছেন, রাজেশ গোপাল বলছিলেন যে বাঘ সংরক্ষণ করাটা খুব সহজ কাজ ছিল না, এবং আপনারা জানেন যে বাঘের গতি খুব জটিল এবং পরিবর্তনশীল, তার গতিবিধি একেবারেই সঠিকভাবে নির্ধারণ করা যায় না, কিন্তু এর মধ্যে অনেক চ্যালেঞ্জ রয়েছে। সুতরাং সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত প্রস্তুতি নিচ্ছে এবং আমাদের বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতি নেওয়া উচিত। বিশেষজ্ঞরা বলছেন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে এশিয়ার ব্যাপক উন্নয়নের প্রয়োজন, বিশেষ করে ভারত ও বাংলাদেশের মতো জনবহুল দেশগুলোতে। তো বাংলাদেশে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট পরিবেশবিদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস ডক্টর আইনুল নিশাত। ডক্টর আইনুল নিশাত, আপনি লাইনে আছেন? তো আপনার কাছে আমি জানতে চাইবো যে বাংলাদেশে বলা হচ্ছে ভারত বা অন্যান্য কয়েকটি দেশে বাঘের সংখ্যা গত 2-3 বছরে বাড়লেও বাংলাদেশে কিন্তু কমে গেছে, তার কারণটা কি?
একটা জিনিস হচ্ছে যে একটু আগেই যিনি বলছিলেন যে বাঘের গতিবিধি নির্ধারণ করা বোঝা একটু কষ্টকর, সেজন্য বাঘ গণনা করার আগে যে বাংলাদেশ পদ্ধতিটা ব্যবহার করত সেটা হচ্ছে পাগমার্ক, অর্থাৎ বাঘের পায়ের ছাপ। এই ছাপ দেখে যারা অভিজ্ঞ তারা বলতে পারেন যে এটা পুরুষ নাম কিংবা মেয়ে বাঘ, কিংবা এটা পূর্ণ বয়স্ক কিংবা শিশু বাঘ। তো সেই হিসাবে একসময় 400-450 মতো সংখ্যা ছিল কয়েক বছর আগে। তখন কিছু প্রশ্ন উঠেছিল যে আমরা কি একটা বাঘকে দুবার গণনা করছি কিনা। তো এবারে যেটা করা হয়েছে ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে, অর্থাৎ বাঘ যে সমস্ত রাস্তা দিয়ে মুভ করে মোটামুটি বোঝা যায় বাঘের পায়ের ছাপ দেখে দেখে এবং বাঘের খাদ্য যেখানে আছে, তো সেখানে ক্যামেরা দিয়ে ধরা হয়েছে যে কতগুলো বাঘ আছে। কারণ বাঘের একটা মজার জিনিস হচ্ছে প্রত্যেকটা বাঘের ডোরাটা আলাদা, অর্থাৎ প্রত্যেকটা বাঘের নিজস্ব একটা আইডেন্টিটি আছে,
কিন্তু সেই ডোরাটা তো আর পায়ের ছাপে দেখা যায় না।
পায়ের ছাপে আলাদা বাঘ চেনা যায় না, কারণ কাদার মধ্যে ছাপটা পড়ে তো, কিন্তু ছবি তুললে তার যে ডোরাটা দেখে প্রত্যেকটা বাঘকে চিহ্নিত করা যায়।
তাই
তো সেই জন্য সংখ্যা কি কমেছে না আগেই ওভার এস্টিমেট ছিল সেটা নিয়ে বিতর্ক আছে, তবে কমেছে বললে আমি খুব অবাক হব না। এই কারণে যে বাংলাদেশে পোচিং এর বিষয়টা খুব জটিল, এবং বাঘের চামড়া থেকেও বেশি দাম হচ্ছে বাঘের হাড়গোড় এবং বাঘের জেনিটাল। চীন, হংকং এই সমস্ত জায়গাতে বাঘের অঙ্গ প্রত্যঙ্গের দাম অত্যন্ত বেশি, যে কারণে পোচাররা বাঘ প্রায় মেরে ফেলে পাচার করে বিক্রি করার জন্য। দ্বিতীয়ত বাংলাদেশের অংশের যেটুকু সুন্দরবন, যেটা বাঘের মূল নিবাস, এখানে লবণাক্ততা বেড়ে যে অবস্থা আছে এবং জীববৈচিত্র্যের মারাত্মক পরিবর্তন হচ্ছে, তার খাদ্যের ঘাটতি দেখার দিকে যাচ্ছে, অর্থাৎ বাঘকে যদি ভালো থাকতে হয় তাহলে প্রথমত তার পোচিং বন্ধ করতে হবে, দ্বিতীয় তার খাবার যাতে থাকে সেইটা বজায় রাখতে হবে,
তাছাড়া বন জঙ্গল তো কেটে ফেলা হচ্ছে।
বাংলাদেশকে এখানে একটু ক্রেডিট দিতে হবে, বাংলাদেশের সুন্দরবন সংরক্ষিত, যে অংশটুকু সুন্দরবন হিসাবে চিহ্নিত করা আছে সেখানে কোনো বন জঙ্গলে মানুষের বসতি করতে দেয়া হয়নি। বাংলাদেশ সরকার তথা ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা কৃতজ্ঞতা জানাতে পারি, কিন্তু প্রাকৃতিক কারণে লবণাক্ততা বাড়ার কারণে ইকোসিস্টেমের মারাত্মক পরিবর্তন হচ্ছে।
ডক্টর আনুনিশাত, আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আশা করব যে এইভাবে বন্যপ্রাণী সংরক্ষণ, বন জঙ্গল সংরক্ষণের কাজ বাংলাদেশে এগিয়ে যাবে।
Welcome to English in a minute.
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রার্থী ভারমন্ট সেনেটর বার্নি স্যান্ডার্স এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত রাতে নিউ ইয়র্কের ব্রুকলিনে প্রেসিডেন্সিয়াল বিতর্ক অনুষ্ঠানে যোগ দেন। প্রাইমারি ভোটের আগে এই বিতর্কে দুজনই জোরালো বক্তব্য রাখেন। আগামী মঙ্গলবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন পর্বের গুরুত্বপূর্ণ প্রাইমারি নির্বাচন। সাম্প্রতিক সপ্তাহে স্যান্ডার্স বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে হিলারি ক্লিনটন যে যোগ্য তা তিনি বিশ্বাস করেন না। বৃহস্পতিবার তিনি বলেছেন, হিলারি ক্লিনটনের শিক্ষাগত যোগ্যতা তিনি মেনে নিচ্ছেন, কিন্তু তার সিদ্ধান্ত বা বিচার বিবেচনার বিষয়টি প্রশ্নবিদ্ধ। ওদিকে হিলারি ক্লিনটন স্যান্ডার্সের প্রচার অভিযানের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তারা তার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে যাচ্ছেন। হিলারি বলেছেন, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, তবে স্যান্ডার্স পররাষ্ট্র নীতিতে অত্যন্ত দুর্বল বলেই তিনি মনে করেন। জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কুমোমোটো শহরে বৃহস্পতিবার 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। শত শত উদ্ধারকর্মী শহরের পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় ধ্বংসস্তূপ পরিষ্কার করার কাজ চালিয়ে যাচ্ছেন। প্রায় 1600 সেনা, 2000 পুলিশ এবং 1300 অগ্নি নির্বাপক কর্মী ওই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। সরকারি মুখপাত্র জানিয়েছেন যে ভূমিকম্পে দালান ধসে পড়ে অন্তত 9 জন নিহত এবং 800 বেশি মানুষ আহত ও অনেকে বাস্তুচ্যুত হয়েছেন। জাপানের প্রধানমন্ত্রী আবে সানজো বলেছেন, এই ভূমিকম্পে যারা প্রাণ হারিয়েছেন, যারা এই দুর্যোগের শিকার হয়েছেন, তাদের তিনি সমবেদনা প্রকাশ করেছেন। ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল জাপানের একমাত্র সচল থাকা পারমাণবিক স্থাপনার 120 কিলোমিটার দূরে। বাংলাদেশের সুন্দরবন অংশে বাঘের সংখ্যা কমে যাচ্ছে। 2013 সালে যেখানে 400টি বাঘ ছিল, এখন সেখানে কমে দাঁড়িয়েছে মাত্র 106টিতে। ভারতের সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য মণিপুরে জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে ভারতের সেনাবাহিনীর এক মেজর। আবার ওদিকে ছত্তিশগড়ে মাওবাদীদের ফেলে রাখা প্রেসার বোমা বিস্ফোরণে একজন পুলিশ কনস্টেবলও প্রাণ হারিয়েছেন। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে যে নিরাপত্তা বাহিনী শুক্রবার উত্তরাঞ্চলের শহর কুন্দুজে তালিবানদের শক্তিশালী এক আক্রমণ প্রতিহত করেছে। ওই লড়াইয়ে কয়েক ডজন বিদ্রোহী নিহত হয়েছে। স্থানীয় এক পুলিশ কমান্ডার জেনারেল শের আজিজ ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছে যে তালিবান ভোরের দিকে শহরের চারিদিকে অবস্থিত নিরাপত্তা ঘাঁটিগুলোতে আক্রমণ চালিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার দক্ষিণ চীন সাগরে অবস্থিত যুক্তরাষ্ট্রের রণতরী পরিদর্শন করেছেন। এই পরিদর্শনের ফলে ওই অঞ্চলের নিরাপত্তায় আমেরিকার যে দায়বদ্ধতা রয়েছে তারই প্রতিফলন ঘটেছে। উত্তর কোরিয়া শুক্রবার মাঝারি পাল্লার যে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তা ব্যর্থ হলেও বিশ্লেষকেরা মনে করছেন একে সামরিক বাহিনীর ব্যর্থতা ভাববার কোনো অবকাশ নেই, কারণ এর পরিবর্তে তারা যে সর্বাধুনিক পারমাণবিক অস্ত্র কর্মসূচির দিকে নিজেদের এগিয়ে নিয়ে যাচ্ছে এটি তারই অংশবিশেষ।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সেলিম হোসেন, প্রকৌশলী ছিলেন ওয়েগনার রবার্টস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.